প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 200 বার দুরুদে পাক পড়ে তার 200 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব কলম ডায়রি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লেখার চেষ্টা করুন। ইনশা আল্লাহুল করিম ইলমে দিন অর্জন করার সৌভাগ্য অর্জন হবে। পাশাপাশি অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য ইচ্ছে হয় আমাদেরকে আপনারা মেসেজ বা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে দারুল ইফতাহুল সুন্নাতের মুফতিয়ানে কেরাম বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকেও আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। ইনশা আল্লাহুল করিম তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ওযুবিহীন কবরস্থানে প্রবেশ করা কেমন, জায়েজ নাকি না জায়েজ, জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
কবরস্থানে যাওয়ার জন্য তো উজু করার প্রয়োজন নেই, যে উজু থাকলে কবরস্থান যেতে পারবেন এমনটা নয়। যদি কেউ উজুবিহীনও থাকেন তখনও তো কবরস্থানে যেতে পারবেন, কিন্তু যখন কবরস্থানে যাবেন তো সেখানে গিয়ে আমরা কিছু না কিছু পরে থাকি, তিলাওয়াত করে থাকি, ফাতিহা পাঠ করি, তো তার জন্য উত্তম হচ্ছে ব্যক্তির যেন উজু থাকে। আর কিন্তু উজু নেই কিন্তু মুখ দিয়ে আপনি ফাতিহা পাঠ করলেন, মুখ দিয়ে আপনি কোরআন পাঠ করলেন, তো আপনার জন্য এটা জায়েজ রয়েছে, আপনি পড়তে পারবেন। মুখ দিয়ে তো কোরআনও পড়তে পারবেন, আপনার জন্য উজুর প্রয়োজন নেই, কিন্তু উজু থাকলে এটা অধিক উত্তম আমল। আর বাকি কোরআন এবং ফাতিহা উজু ছাড়াও মুখ দিয়ে পড়তে পারবেন। হ্যাঁ, আপনাকে কেউ যদি কোনো পারা দিয়ে দেয় কিংবা কোনো সুরা ধরিয়ে দেয় তো আপনি সেটা ধরতে পারবেন না, উজুবিহীন কোরআন ধরা জায়েজ নেই। আর না এইভাবে আপনি সুরা তিলাওয়াত করতে পারবেন যে আপনি উজুবিহীন ধরে ধরে সুরা পড়বেন, তো এইভাবে এটা জায়েজ নেই। মুখে পড়তে চাইলে তো আপনি যত খুশি পাঠ করুন, কিন্তু সর্বোপরি কবরস্থান জিয়ারতের জন্য উজু শর্ত নয়। এমন নয় যে উজু না থাকলে কবরস্থানের জিয়ারত কিংবা কবরে আপনি যেতে পারবেন না, উজু ছাড়াও যেতে পারবেন।
মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। নামাজের মাসলা মাসাল সম্পর্কে আমির আহলে সুন্নাত কর্তৃক লিখিত কিতাব নামাজের আহকাম অধ্যয়ন করার অনুরোধ। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম আয়াত হোসেন, বরিশাল থেকে। নামাজে অধিক মনোযোগী হওয়ার জন্য কি কি করণীয়?
জি মুফতি সাহেব কি বলবেন, নামাজে মনোযোগী হওয়ার জন্য, একাগ্রতা নামাজ পড়ার জন্য কোন কোন বিষয় আমাদেরকে খেয়াল রাখা জরুরি একটু বিস্তারিত বলুন।
নামাজের মধ্যে মনোযোগ আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর মারিফতের দিকে, রব তাআলার জাত অর্থাৎ এই কল্পনার মধ্যে ব্যক্তিকে থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাদের খালিক, মালিক, আমাদের পালনকর্তা, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, নমনীয়তা প্রদর্শন করা। আর আমাদের তো রিওয়ায়তে বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এইভাবে করো যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তোমাদের এই অবস্থা না হয় যে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ না, এমনিতেই তো আল্লাহকে কেউ দেখতে পায় না। ফাইন্নাহু ইয়ারাক, তো এই ইয়াকিন রাখো, এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাদেরকে দেখতে পাচ্ছেন, রব তোমাদের দেখছেন। তো ইবাদত এমন হওয়া উচিত। নামাজে আন্তরিকতা কিভাবে রাখবেন? আপনার চিন্তা ভাবনা করা উচিত যে আপনি আল্লাহর বারেগাহে দাঁড়িয়েছেন, সকলকে এটা চিন্তা করতে হবে। এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই, তিনি জীবনের মধ্যে প্রায় 30 বছরের চাইতো বেশি এইভাবে নামাজ পড়েছেন। বললেন যে আমি প্রথমে ভালোভাবে উজু করে নিই, পবিত্রতা অর্জন করি, অতঃপর আমার চিন্তা চেতনাকে এক জায়গায় বেঁধে রাখি যাতে এদিক সেদিক খেয়াল না যায়, অতঃপর নামাজ শুরু করি। তাকবীরে তাহরিমা যখন আমি আদায় করি তখন মনে হয় যে হানাই কাবা আমার সামনে, ফুল সিরাতের উপর আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে মালাকুল মৌত রয়েছে, আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। আর আমি এই কল্পনা করি এটা আমার জীবনের শেষ নামাজ, এখন সেই পদ্ধতিতে আমি নামাজ আদায় করি। তো এই পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত। আর যদি আমাদের কোনো ইন্টারভিউ থাকে, কোনো বসের নিকট যেতে হয়, তো আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করি, অতঃপর যেখানে আমাদের জানা হয় যে চাকরি দেওয়া হবে কিংবা বের করে দেওয়া হবে, তাহলে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করি, কাপড়ও দেখে থাকি, মোবাইলও দেখে থাকি, অন্যান্য বিষয় যেন এমন কিছু না হয় যাতে তিনি অপছন্দ করেন। তো তারা অনেক ভীত হয়ে সেখানে উপস্থিত হন। তো যেটা আমাদেরকে বলা হয়েছে আন্তা আবুদাল্লাহ, যে আল্লাহর তোমরা ইবাদত করো এই পদ্ধতিতে যেন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। তো এটি একটি কল্পনা তৈরি করার জন্য যে রবের ভয় এভাবে অন্তরে একত্রিত করে, এদিক সেদিক কোনো হিসাব যেন অন্তরের মধ্যে না থাকে, যে সেখানে একসাথে গিয়ে সব হিসাব নিকাশ শুরু করে দিবেন, এটা শরীরভাবে ঠিক নয়। তো এই বিষয়গুলো আপনি মনোযোগ দিয়ে দেখুন, আর নামাজ মনোযোগ সহকারে পড়লে ইনশাআল্লাহ তার বরকত পেয়ে যাবেন।
পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই।
আমার নাম শাহাদাত, হুজুরের কাছে একটা প্রশ্ন, নামাজের মুখে দুনিয়ার চিন্তা কেন আসে এটা জানিয়ে দিলে ভালো হবে।
জি মুফতি সাহেব, নামাজের দুনিয়ার খেয়াল কেন আসে একটু বিস্তারিত বলুন এই বিষয়ে।
এটি আপনি নিজে নিজেকে প্রশ্ন করুন যে আপনি যখন নামাজ শুরু করেন আপনার খেয়াল আসে। তো আমি যে উদাহরণ দিয়েছি যে কখনো বসের নিকট যাচ্ছেন, ইন্টারভিউর জন্য যাচ্ছেন, অন্য কোনো জায়গায় গেলে সেখানে কেন খেয়াল আসে না, সেখানে কখনো চিন্তা করেছি আমরা যে কথা আমরা নিজেদের অফিসারের সাথে বলছি, আর কখনো আমরা এদিক দেখছি, এদিক সেদিক তাকাচ্ছি, কখনো এমনটা হবে? হবে না, আমরা মনোযোগ রাখি সেই দিকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এমন খেয়াল কেন আসে, শয়তান সে আমাদের দুশ্মন, সে চাই না যে আমরা নামাজ পড়ি, সে চাই না যে আমরা দোয়া করি, সে চাই না যে আমরা আল্লাহকে রাজি করার মতো কোনো কাজ করি, সে পিছনে পড়ে থাকে, কারো পবিত্রতা অর্জনে সে বাধা প্রদান করে, উজু ঠিক হয়নি, উজু ঠিক হয়নি, কারো ইস্তিনজা ঠিক হয়নি, তো এভাবে সে লেগে থাকে, সে মানুষের সাথে খেলা করে, মানুষকে পেরেশান করে। আচ্ছা, কেউ তাকে ধিক্ষার দিলে আর সে এসে উজুও করল, সব কিছু করে, মসল্লায় দাঁড়িয়ে গেল, এখন শয়তান এসে তার চিন্তাভাবনাগুলোকে এদিক সেদিক ঘুরাতে থাকে। তো আমাদের উচিত আমরা তার কথা নয়, বরং আমরা সে ইবাদতের দিকে মনোযোগ দিব। যদি চিন্তা সেদিকেও যায়, দ্রুত এদিকে চলে আসবে, মন সেদিকে গেলেও দ্রুত যেন ফিরে যায়। তো সে যখন এদিক সেদিক তাকাতে থাকে তখন আহ্বানকারী বলেন, আল্লাহর রহমত তো হে আদম সন্তান তোমার দিকে, আর তুমি অন্য কোনো দিকে তাকাচ্ছ, একবার, দুইবার, তিনবার, অতঃপর তাকে বলা হয় যে আল্লাহর রহমত নিজের মুখ ফিরিয়ে নিয়েছে তোমার কাছ থেকে, এখন আল্লাহর রহমত তোমার কাছ থেকে চলে গেছে। তো মনোযোগ নামাজের দিকে, হ্যাঁ, মনোযোগ এদিক সেদিক গেলে চলে যাওয়া এটা কোনো গুনাহের কাজ নয়, সাধারণ ক্ষেত্রে চলে যায়, ইমামের পেছনে হলে আরও বেশি ফিরে যায়, কিন্তু আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে আমরা সেদিকে মনোযোগ রাখব। আর পরিশেষে যে আপনারা নামাজকে তর্জমার সাথে মনে রাখুন, আপনারা যখন নামাজ পড়েন তখন তর্জমার সাথে মনে করুন সুরা ফাতিহার মধ্যে কী আছে, সুরা ফাতিহা পড়লে তার তর্জমা কী হবে, তসবিসমূহের তর্জমা কী, রুকুর তসবির তর্জমা কী, আত্তাহিয়াত পড়লে তো এতে তার তর্জমা কী হবে, আপনি আপনার মাতৃভাষায় সেটাকে মনে রাখুন, দোয়া কুনুত পড়লে তো তার তর্জমা কী হবে, তখন আপনি জানতে পারবেন আপনি আল্লাহর বারেগাহে কি প্রার্থনা করছেন। তো ইনশাআল্লাহ আপনার মনোযোগ নামাজের দিকে থাকবে, এটা আমাদের ভরপুর চেষ্টা করতে হবে।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
আমি আহমদ রেজা আত্তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল, বেতের ও তাহাজ্জুদের নামাজ নফল নাকি সুন্নাত, এই সম্পর্কে জানালে উপকৃত হতো।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
বিতরের নামাজ এটি তো ওয়াজিব, আর তাহাজ্জুদের নামাজ এটি তো এক প্রকার নফল নামাজ। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জীবন তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলেন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ পাক এটা উল্লেখ করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আর এতে অতিরিক্ত যে নফল এটা রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর আল্লাহ পুরস্কারকে দিবেন, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে অনতিবিলম্বে আপনাকে আপনার রব মাকামে মাহমুদের মধ্যে প্রেরণ করবেন। তো এই তাহাজ্জুদের নামাজ এটি নফল নামাজ, আর এটাকে অনেকেই মাসনুনও বলেছেন, সুন্নত বলেছেন। তো এই অর্থে রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল, আর তিনি পড়তেন, আমরা পড়লে তো আমরা সুন্নত এর সওয়াব পাবো, আর উদ্দেশ্য হচ্ছে সেই নফল। তাহাজ্জুদের অভ্যাস যাদের থাকবে, যারা তাহাজ্জুদ গুজার হবেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হচ্ছে এটা, তারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। আর হাদিসে বলা হয়েছে, ওয়াহুম কালিল, অর্থাৎ থাকবেন কিন্তু কম থাকবেন, কেননা এটি অনেক বড় একটি আমল। যে ব্যক্তি ঘুম থেকে ফরজ নামাজের জন্য, তো যাদের নামাজের অভ্যাস রয়েছে তারা ওঠার চেষ্টা করেন আর উঠেন, কিন্তু নফল নামাজের জন্য ওটা এবং তাহাজ্জুদের জন্য ওটা, এটা প্রত্যেকের জন্য এতটা সহজ নয়। আর প্রত্যেকে নিজের নফসকে কন্ট্রোল করবে, আরামকে ছেড়ে দিবে। এখন গরম থাকলে তো এসিওয়ালা রুম ছেড়ে দিবেন, শীতকালে গরম গরম বিছানা এটা ছেড়ে দিবেন, অতপর তাহাজ্জুদের দিকে, অতপর কিছুক্ষণ অপেক্ষা করে ফজরের নামাজে অগ্রসর হওয়া। তো এটা নফসের উপরে যতটা কষ্টদায়ক হয়ে যায়, যতটা কঠিন এই কাজ, আল্লাহ পাক তার জন্য তত বড় পুরস্কারও রেখেছেন, আর কোনো হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি কমপক্ষে 2 রাকাত, অতিরিক্ত হলে আপনি 8 রাকাত পড়তে চান কিংবা 12 রাকাত পড়তে চান, পড়তে পারেন। তো 8 রাকাত পড়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। নামাজের উৎসাহ বাড়ানোর জন্য, তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য অনুরোধ করব দাওয়াত ইসলামীর পরিবেশে। আলহামদুলিল্লাহ, 1 মাসের জন্য, 12 দিনের জন্য, 3 দিনের জন্য কাফলা সফর করে থাকে, আপনিও এই কাফলাতে সফর করার চেষ্টা করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হুজুরের কাছে একটি প্রশ্ন, আল্লাহ পাক সম্পর্কে খারাপ ধারণা থাকলে কি করা উচিত, জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে?
আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে ভালো ধারণা রাখা এটি ওয়াজিব, আর খারাপ ধারণা, খারাপ চিন্তা মাযাল্লাহ আল্লাহর জাতের ব্যাপারে, তো এটা নাজায়েজ এবং হারাম। আর তার অনেক অবস্থা এমন রয়েছে যে যেটা কুফুরি পর্যন্ত পৌঁছে দেয়। তো আল্লাহ পাক এর জাতের ব্যাপারে কখনো কোনো অহেতুক চিন্তা ভাবনা কিংবা ধারণা এটা তৈরি হওয়া উচিত নয়। আল্লাহর জাতের ব্যাপারে ভালো ধারণা রাখা এটা ওয়াজিব। আর হাদিসে কুদসি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার কার্য সম্পাদন করি। তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ভালো ধারণা রাখুন, ক্ষতির সম্মুখীন হলে, পরীক্ষার সম্মুখীন হলে, তো এটা আপনার আর আমার সাথে নির্ধারিত নয়। আমরা দেখতে গেলে তো পরীক্ষাসমূহ আল্লাহ তাআলার পায়গম্বরদের উপরে, আল্লাহর নবীগণের উপরে, আল্লাহর রাসূলগণের উপরে, আর এমন নৈকট্যশীল বান্দা, মুকাররব বান্দাগণ, আউলিয়ায়ে সালেহীন, তাদের উপরও পরীক্ষা আসে না, একেবারেই আসে না পরীক্ষা। তো আমরা যে জীবন পরিচালিত করছি তার মধ্যে আমাদের চিন্তা রাখতে হবে, অবশ্যই এই পরীক্ষা করা হবে, কষ্টও আসবে, কিন্তু এটার উদ্দেশ্য এটা নয় যে আমরা ইমানওয়ালা আর ইমানদারদের উপরে কোনো ধরনের কোনো প্রবলেম হতেই পারে না। অথচ হাদিসের মধ্যে তো এটা ইরশাদ করা হয়েছে, বান্দার উপর যে পরীক্ষা করা হয় সেটা তার দীনের বিবেচনায় হয়ে থাকে, যে দীনের ক্ষেত্রে যতটুকু নিকটবর্তী, দীনের ক্ষেত্রে যতটুকু নিকটবর্তী পরীক্ষাও তত বড় হয়। না হয় কোনো নবীর উপরে কোনো পরীক্ষা আসা উচিত নয়, কোনো পাইগাম্বরদের উপরে এই ধরনের কিছু আসা উচিত নয়। আল্লাহর নবীগণকে, পাইগাম্বরদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, আর যদি আমরা এই বিবেচনায় দেখি, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ওনাদের দেখলে, আহলে বাইতে আতহারকে দেখলে, তো ওনাদের জীবন অনেক পরীক্ষা এসেছে, অনেক কষ্ট এসেছে। তো এটা মিন জানিবিল্লাহ, এই বিষয়সমূহ আমাদের আল্লাহর লিখিত সেই তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে। উল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, আপনি বলে দিন, কোনো অবস্থায় কোনো মুসিবত আমাদের কাছে আসে না, কিন্তু যা আমাদের রব আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, আর আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল রয়েছে, ভরসা রয়েছে, সেটা আমাদের জন্য ভালো হোক কিংবা মন্দ হোক, আমাদের সেটার উপর ইমান রয়েছে, আমাদের তার উপর ভরসা রয়েছে, আমাদের তার উপর ভরসা এবং তাওয়াক্কুল রয়েছে, আর ইয়াকিন রয়েছে। আমরা আল্লাহর ব্যাপারে মাযাল্লাহ কোনো ধরনের কোনো খারাপ চিন্তা মন্তব্য করব না, যা পরীক্ষা রয়েছে হতে পারে সেটা দুনিয়ার মধ্যে ব্যক্তির গুনাহের ক্ষমার একটি মাধ্যম, আর নেককারের উপরে যে এই পরীক্ষা আসে সেটা তাদের অবস্থান আরও উন্নত করার মাধ্যম। তো আমাদের চিন্তা এমন হওয়া উচিত, আল্লাহ পাকের ব্যাপারে অহেতুক চিন্তা করা এটা একেবারে জায়েজ নেই, আর অনেক অবস্থা এটার। আল্লাহ না করুক কেউ যদি এমন চিন্তা করেন যে আল্লাহ আমার অবস্থা পরিবর্তনের কুদরত রাখেন না, আমার অবস্থার ব্যাপারেই জানেন না, রব আমার অবস্থা পরিবর্তনই করতে পারেন না, মা আল্লাহ, তো এটা কুফরি আল্লাহর ব্যাপারে। তো এই জন্য নিজের চিন্তা ভাবনাগুলোকে পবিত্র রাখা সেটা জরুরি হয়ে যায়।
আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পর্কে কেমন জ্ঞান থাকা জরুরি, ইলিম থাকা জরুরি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি কেমন আকিদা থাকা জরুরি, আলহামদুলিল্লাহ বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। যারা এখনও আমাদেরকে কল করেননি, অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম, শরীয়তের বিভিন্ন বিধিবিধান শেখার আমরা সৌভাগ্য অর্জন করছি। আপনাদের পক্ষে আসা প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়া প্রদান করে থাকেন, তাই অনুরোধ করব আপনারা প্রশ্ন করতে ভুলবেন না। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ মিরাজ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, নাকের নরম স্থান পর্যন্ত পানি প্রবেশ করে পরিপূর্ণভাবে গোসল গোসলের পরে আবার ওযু করে নামাজে যেতে হবে কি, নাকি ওযু না করলেও হবে, এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি, মুফতি সাহেব কি বলবেন? অনেকের অভ্যাস সেটি, গোসল করে নেওয়ার পর আবার পুনরায় ওযু করে থাকে, তো শরীয়ত এ বিষয়ে কি আমাদেরকে পদ্ধতি দিয়েছে একটু বিস্তারিত বলুন।
যখন আপনি গোসল করে নিয়েছেন আর গোসল যখন ব্যক্তি করেন, তার উজুর অঙ্গগুলো ধৌত হয়ে যায়। কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলো তো উজুর মধ্যে সুন্নত, কিন্তু গোসলের ফরজের অন্তর্ভুক্ত। তো যখন আপনি কুলিও ভালোভাবে করে নিয়েছেন আর নাকের মধ্যে পানিও চড়িয়ে নিয়েছেন, অতঃপর উজুর অঙ্গগুলো ধুয়ে নিয়েছেন, অর্থাৎ আপনি গোসল করে নিয়েছেন, তো এই অবস্থায় আপনার উজু হয়ে গেছে। এখন যদি উজু ভঙ্গের কোনো কারণ পাওয়া না যায়, তাহলে আপনি আপনার এই গোসল দ্বারা নামাজ আদায় করে নিতে পারবেন। আমায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য যেতেন তখন গোসল করে নিতেন, উজু করতেন না, উজু পুনরায় তিনি পুনরাবৃত্তি করতেন না। অর্থাৎ উজু ভঙ্গের যদি কোনো কারণ পাওয়া না যায়, তাহলে আপনি বা উজুও হয়ে গেছেন, অর্থাৎ গোসল করলে উজুও হয়ে যায়। তো এই অবস্থায় আপনার সবকিছু একেবারে ঠিক আছে, আপনার গোসলও বিবেচিত হবে আর আপনার উজু রয়েছে, এইভাবেই আপনি নামাজ পড়তে পারেন।
নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে গোসলের পদ্ধতি। এই গোসলের পদ্ধতি অবশ্যই অধ্যয়ন করুন ইনশাআল্লাহুল করিম, গোসল সম্পর্কে আরও বিভিন্ন মাসলা মাসাইল শিখতে পারবেন। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন আমরা শুনব, এরপরে মুফতি সাহেব থেকে উত্তর নিয়ে তারপরে বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম জাহিদুল ইসলাম আত-তারি। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, হাঁটুর উপর কাভার উঠে গেলে উজু ভাঙবে কি, জানিয়ে দিলে একটু উপকৃত হতাম।
জি, মুফতি সাহেব কি বলবেন? শরীয়তের কি বিধান এই সম্পর্কে একটু বিস্তারিত বলুন।
কাপড় যদি হাঁটুর উপরে উঠে যায় কিংবা কাপড় পরিবর্তন করতে হয়, এতে উজু ভঙ্গ হবে না। কিছু লোক এটা মনে করেন যে সম্ভবত শরীর উলঙ্গ হয়ে গেছে, তো উজু ভেঙে যায়। একটি কাপড় খুলে আরেকটি পরিধান করলে তো এইভাবে উজু ভঙ্গ হয়ে যায় এমনটা নয়। শরীর প্রকাশ পেয়েছে কিংবা কাপড় হাঁটু থেকে সরে গেছে কিংবা আপনি কাপড় পরিবর্তন করেছেন, কোনো অবস্থায় উজু আপনার ভাঙবে না, উজু ওনার ভাঙবে না, উজু যথাযথ থেকে যাবে, যদিও বা প্রকাশ থাকে। কারো সামনে তো এইভাবে আপনি সতর প্রকাশ করবেন না যে হাঁটুর কাপড় যেন উঠে যায়, কেননা যদি লোকেরা দেখে কিংবা এমন কোনো জায়গাতে রয়েছেন যে হাঁটু প্রকাশ পেয়ে যায়, রান প্রকাশ পেয়ে যায়, তো এটা তো নাজায়েজ, এটা সতরের অন্তর্ভুক্ত। নাভি থেকে শুরু করে পায়ের হাঁটু পর্যন্ত এটা পুরুষের ঢাকার জায়গা, কিন্তু তথাপিও যদি কেউ তার কাপড় ততটুক পর্যন্ত তুলে ফেলে কিংবা উঠে যায়, তো এর উপরে তার রান কিংবা তার হাঁটু প্রকাশ পেয়ে যায়, তো এই আমল তো আপন জায়গা নাজায়েজ এবং ভুল ছিল, কিন্তু সর্বোপরি তার উজু ভেঙে যায়নি, উজু ভাঙবে না। আর কেউ যদি একাকী রয়েছেন, কাপড় পরিবর্তন করছেন, ওয়াশরুমে আছেন, কাপড় পরিবর্তন করছেন, তাহলে তো সতর প্রকাশ পাবে। তো এতে উজু ভাঙ্গেনি, উজু আপনার যথাযথ রয়েছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। নামাজের আহকামের একটি অধ্যায় হচ্ছে অজুর পদ্ধতি। এই অজুর পদ্ধতি অধ্যায়ের মধ্যে অজু সম্পর্কে বিভিন্ন মাসলা মাসায়েল আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া লিপিবদ্ধ করেছেন। অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় একেবারে শেষ। যারাই আমাদের জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো সুস্থ রাখুক অনুরোধ করব। মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতিমিন নবিগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।